আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা মায়ের অনুশোচনা, এই বিষয়টি নেকি দাওয়াতের 585 থেকে 601 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্মারের দোয়া, হে মুস্তফার প্রতিপালক, যে ব্যক্তি এই রিসালা মায়ের অনুশোচনা পড়ে বা শুনে নিবে তার পিতামাতা যেন তার উপর সন্তুষ্ট থাকে এবং তার পিতামাতা সহ তাকে বিনা হিসেবে ক্ষমা করে দাও। আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপর 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃত মাদানী মোনার খোদাভীতি। প্রিয় ইসলামী ভাইরা, কেমন স্পর্শকাতর যুগ এসে গেল যে বর্তমানে অধিকাংশ পিতামাতা স্নেহ নামক ধ্বংস এর মাধ্যমে নিজের হাতেই নিজের সন্তানকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করছে। এমনকি যদি সন্তান নিজে থেকে সংশোধন হতে চায় তবু তার পথ বন্ধ করে দেয়া হয়। এরূপ পিতামাতারা যেন এই কথাই ঘোষণা করছে, আমরা জাহান্নামে একা কেন যাব, আমাদের সন্তানদেরকেও সাথে নিয়ে যাব। মা'আযাল্লাহ। এমন এক যুগ ছিল যে খোদাভীতি সম্পন্ন মায়ের দয়াদ্র কোলে লালিত এবং রাসূল প্রেমী পিতার স্নেহে ছায়া প্রতিপালিত হওয়া মাদানী মুন্না সমাজে এমন প্রভাব রেখে যেত যে তাদের হৃদয়গ্রাহী কর্ম আজও আমাদের হৃদয় মোহিত করে নেয়। যেমনটি 4 বছরের এক মাদানী মুন্না সৈয়দজাদা বাজারের মাঝেই অঝোর নয়নে কাঁদছিল। কোনো ভদ্রলোক আওলাদে রাসূলের সেবার প্রেরণায় আগ্রহী হয়ে বললেন, শাহজাদা কি হয়েছে, যদি কোনো কিছু প্রয়োজন হয় তবে আদেশ করুন, এখনই হাজির করছি। এ কথা শুনে মাদানী মুন্নার কানার আওয়াজ আরো বেড়ে গেল এবং বলল, চাচা জান, আল্লাহ পাকের গজব ও জাহান্নামের ভয়ে মন ভেঙে যাচ্ছে। সে ভদ্র লোক স্নেহ ভরে আরজ করল, শাহজাদা আপনি খুবই ছোট, এই বয়সে এত ভয় কেন, শান্ত হন, শিশুদের আজাব দেওয়া হবে না। এ কথা শুনে মাদানী মুন্নার ভয় আরো বেড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, চাচা জান, আমি দেখেছি যে বড় বড় কাঠে আগুন লাগানোর জন্য এর আশেপাশে ছোট ছোট খড়কুটোর ইন্ধন দেয়া হয়, খড়কুটো দ্রুত আগুন জ্বালিয়ে দেয় আর এ সুবাদে বড় বড় কাঠ সমূহ জ্বলে উঠে। আমি ভয় করছি যে আবু জাহেল ও আবু লাহাবের মতো বড় বড় কাফেরকে জাহান্নামে জ্বালানোর জন্য ইন্ধন হিসাবে না আমাকে আগুনে নিক্ষেপ করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা কি জানেন সেই 4 বছরের মাদানী মুন্নাটি কে ছিলেন? তিনি আর কেউ নন, আমাদের ভগ্ন হৃদয়ের ভরসা ও পবিত্র আহলে বাইতের নয়নের মুনি হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন। তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। কালামে রেজার ব্যাখ্যা। আমার প্রিয় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তিতে বলেছেন, ইয়া নূর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নূরই বরং নূরুন আলা নূর, অর্থাৎ নূরের উপরে নূর। আপনার মোবারক বংশে কিয়ামত পর্যন্ত যত শিশু আসবে অর্থাৎ সৈয়দ বংশীয়, তারাও সবাই নূর। হে নূরানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সকল বংশধরই নূর, নূর ব্যাস নূর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের ব্যাপারে নিরুৎসাহিকারী মায়ের আফসোস। পিতামাতার উচিত নিজের সন্তানকে শুরু থেকেই নেকি ও সুন্নতে ভরা দিনী পরিবেশ দান করা, অন্যথায় অসৎ সাহচর্যের কারণে বিগড়ে যাওয়া অবস্থায় বাজি হাত ছাড়া হয়ে যেতে পারে। সাগে মদিনা উফিয়া আনহু অর্থাৎ লেখককে তার বড় বোন বলেছেন, এক ইসলামী বোন তার সন্তানের সংশোধনের জন্য কেঁদে কেঁদে দোয়া করতে বলেছে। বেচারি বলছিল, হায়, আমি নিজেই তাকে ধ্বংস করে দিয়েছি, তাকে দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনায় হিফজের উদ্দেশ্য তো দিয়েছিলাম, কিন্তু বেচারা যেসব সুন্নত ইত্যাদি শিখে আসতো তা ঘরে এসে বলতো, তখন আমরা তাকে নিয়ে ঠাট্টা করতাম। অবশেষে তার মন ভেঙে গেল আর সে মাদ্রাসাতুল মদিনায় যাওয়া ছেড়ে দিল। এখন খারাপ বন্ধুদের সঙ্গে মিশে বখাটে হয়ে গেছে। সৌভাগ্যক্রমে আমি দাওয়াত ইসলামী দিনই পরিবেশ পেয়ে গেছি, এখন আমি খুবই আফসোস করছি, হায় আমার কি হবে। সহবতে সালেহ তোরা সালেহ কুন্দ, সহবতে তালেহ তোরা তালেহ কুন্দ, অর্থাৎ উত্তম সাহচর্য তোমাকে উত্তম বানিয়ে দিবে, খারাপ সাহচর্য তোমাকে খারাপ বানিয়ে দিবে। নিজের সন্তানকেও দাওয়াত ইসলামীর সুন্নতে ভরা ইজতিমার অংশগ্রহণের উৎসাহ দিন আর নিজেও উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করুন। এরূপ ইজতিমার বরকতের কথা বা কি বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এমন কিছু লোক থাকবে যারা আম্বিয়াও নয়, শহীদও নয়, কিন্তু তাদের চেহারার নূর দর্শকদের দৃষ্টিকে আকর্ষণ করবে। আম্বিয়া ও শহীদগণ তাদের মর্যাদা ও আল্লাহর নৈকট্য দেখে আনন্দ প্রকাশ করবে। সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোন সৌভাগ্যবান হবেন? ইরশাদ করলেন, তারা বিভিন্ন গোত্র ও এলাকার লোক হবে যারা দুনিয়ায় আল্লাহ পাকের জিকিরের জন্য একত্রিত হতো এবং পুত পবিত্র বিষয়গুলো এমন ভাবে খুঁজে নিত যেমনি ভাবে কোনো খেজুর আহারকারীরা ভালো খেজুর খুঁজে থাকে। উদাসীন যুবক, প্রিয় ইসলামী ভাইরা, খোদা ভীতিতে মনকে কাঁপাতে, ইশকে মুস্তফায় রুহকে ছটফট করাতে, গুনাহের অভ্যাস পরিত্যাগ করতে, নেকির প্রেরণা বৃদ্ধি ও নিজেকে সুন্নতের অনুসারী বানানোর জন্য দাওয়াতে ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে প্রতি মাসে কম পক্ষে 3 দিনের মাদানী কাফেলার আশিকানের রসুলদের সাথে সুন্নতে ভরা সফর করতে থাকুন এবং নেক আমল অনুযায়ী আমল করে জীবনের দিন রাত অতিবাহিত করুন। আসুন আপনাদের উৎসাহ বৃদ্ধি করতে একটি মাদানী বাহার শোনাই। যেমনটি গুলজারে তৈয়বা অর্থাৎ সরগোদা পাঞ্জাবের এক ইসলামী ভাই তার তওবার ব্যাপারে বর্ণনা করেছে, যার সারাংশ উপস্থাপন করার চেষ্টা করছি। দাওয়াতে ইসলামের পবিত্র ও সুবাসিত দিনী পরিবেশের সাথে সম্পৃক্ততার পূর্বে আমি তারুণ্যের উচ্ছলতায় ভবঘুরে বন্ধুদের সাহচর্যে আমার জীবনের মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করেছিলাম। সমাজে প্রচলিত এমন কোনো গুণা নেই যাতে আমি লিপ্ত ছিলাম না। মেয়েদের পিছু নেয়া, তাদের কটুক্তি করা, রাত ক্লাবে আর দিন তাস ও বিলিয়ার্ড খেলে নষ্ট করা, পরিবার বুঝালে মুখে মুখে কথা বলা আমার নিত্যদিনের স্বভাব হয়ে গিয়েছিল। জীবন এভাবে গুনাহে ভরা উদাসীনতায় কাটছিল। সৌভাগ্যক্রমে এক আশিকে রাসূলের একক প্রচেষ্টার বরকতে দাওয়াতে ইসলামের সুবাসিত দিনী পরিবেশ পেয়ে গেলাম। আশিকানে রাসূলের সাহচর্যে আমি নেকির উপর আমল করা ও গুনাহ থেকে দূরে থাকার প্রেরণা পেলাম। আলহামদুলিল্লাহ, আমি চেহারায় দাড়ি মুবারক সাজিয়ে নিলাম এবং মাথায় সবুজ পাগড়ি শরীফের মুকুট সাজিয়ে নিলাম। দিনী কাজের আগ্রহ সৃষ্টি হলো এবং দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনার মাদানী পুস্তিকা অলিতে গলিতে এবং ঘরে ঘরে গিয়ে বিতরণ করারও মানসিকতা সৃষ্টি হলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদানী বাহারের প্রেক্ষিতে নেকি দাওয়াত। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো একক প্রচেষ্টা, এরও কিরূপ বাহার। গুনাহে ডুবে থাকা উদাসীন যুবক ইশকে রসুলের বিভোর হয়ে গেল। আমাদেরও প্রত্যেকের উপর একক প্রচেষ্টা করতে থাকা উচিত। কেউ আমাদের কথা মানুক বা না মানুক, আমাদের বোঝানোর স্বভাব তো কোথাও যাবে না। আমাদের একক প্রচেষ্টার কারণে যদি কেউ সঠিক পথে এসে যায় তবে ইনশাআল্লাহ আমাদের তৈরি পার হয়ে যাবে। অসৎ সাহচর্য থেকে সর্বদা দূরে থাকা উচিত, কেননা এর কারণে মানুষ বিগড়ে যায় এবং বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়ে যায়। আর অপরদিকে উত্তম সাহচর্য খুবই উত্তম সুফল বয়ে আনে, যেমনটি দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার প্রকাশিত 56 পৃষ্ঠা সম্বলিত কিতাব আছে মাহফিল কি বরকতে, এর 18 ও 19 পৃষ্ঠায় রয়েছে। একটি হাদিস শরীফে রয়েছে, হযরত আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, আমি কি তোমাকে এই বিষয়ের মূলের প্রতি নির্দেশনা দিব না যা দ্বারা তুমি দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করবে? ব্যাস সেই মূল বিষয়টি হলো যে তুমি জিকিরকারীদের মজলিসে অংশগ্রহণ করো। উক্ত হাদিসে পাকের আলোকে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদিয়া খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জিকিরকারীদের মজলিস দ্বারা উদ্দেশ্য হলো ওলামায়ে দ্বীন, আউলিয়ায়ে কামিলিন, সালেহিন, ওয়াসিলিন, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের মজলিস, কেননা এসব মজলিস জান্নাতের বাগান। যেমনটি অপর হাদিস শরীফে রয়েছে, এই মজলিস মাদ্রাসা হোক বা দর্সে কুরআন ও হাদিসের মজলিস কিংবা সুফিয়ায়ে কিরামগণের মাহফিল, এই বাণীটি অত্যন্ত ব্যাপক। যে মজলিসে আল্লাহর ভয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের আগ্রহ সৃষ্টি হয় সে মজলিস উপকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তৈয়বা উপকার আসবে যতক্ষণ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বদা নিজের পাঠকারীকে উপকার পৌঁছাতে থাকবে এবং তার কাছ থেকে আযাবকে দূর করতে থাকবে যতক্ষণ এই হককে শিথিল মনে করবে না। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর হককে শিথিল মনে করা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এর হককে শিথিল মনে করা হলো যে আল্লাহ পাকের অবাধ্যতামূলক কাজ হতে দেখে তাতে বাধা না দেয়া আর না একে পরিবর্তন করা। ইসলামের আটটি অংশ, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলামের আটটি অংশ রয়েছে। নম্বর এক ইসলাম, দুই নামাজ, তিন জাকাত, চার রমজানের রোজা, পাঁচ বাইতুল্লাহর হজ, ছয় নেকি দাওয়াত দেওয়া, সাত অসৎ কাজে বাধা দেয়া, এবং আট আল্লাহ তাআলার পথে জিহাদ করা। আর ওই ব্যক্তি সফল নয় যার মাঝে একটি অংশ নেই, দুনিয়ায়ও শাস্তি পাবে। প্রিয় ইসলামী ভাইরা, যে সম্প্রদায় ক্ষমতা থাকার পরও গুনাহ সম্পাদনকারীকে তা থেকে বাধা দেয় না, আশঙ্কা রয়েছে যে সেই বাধা না দেয়া সম্প্রদায় মৃত্যুর পূর্বে দুনিয়াতে আজাবে গ্রেফতার হয়ে যাবে। অতএব হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো সম্প্রদায়ে কোনো লোক গুনাহে লিপ্ত হয় এবং সম্প্রদায়ের লোকেরা ক্ষমতা থাকার পরও তাকে গুনাহ থেকে বাধা না দেয়, তবে আল্লাহ পাক তাদের মৃত্যুর পূর্বেই তাদের উপর তার আজাব অবতীর্ণ করবেন। এই হাদিসে পাকের আলোকে মিরাতুল মানাজি কিতাবে রয়েছে, যে সম্প্রদায় বা যে দলে কিছু লোক অসৎ কাজে লিপ্ত হলো এবং সে সম্প্রদায় তাদের বাধা দেওয়ার ক্ষমতা থাকার পরও বাধা দিল না, তবে তারাও আল্লাহর আজাবের অধিকারী হবে, আর এই আজাব তারা মৃত্যুর পূর্বে দুনিয়াতেই দেখে নিবে। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অসৎ কাজ পরিবর্তনের ক্ষেত্রে অবহেলা করা অন্যান্য অপরাধের তুলনায় ভিন্ন, কেননা অন্যান্য গুনাহের শাস্তি আখিরাতে পাবে আর এই অবহেলার শাস্তি দুনিয়াতেও ভোগ করবে, এবং আখিরাতের আজাব তো আছেই। জান্নাতের চিরস্থায়ী ও অফুরন্ত নিয়ামতের আবেদনকারী ইসলামী ভাইরা, আপনাদের হৃদয় কাঁপে না? আপনাদের মাঝে ভয় সঞ্চার হয় না? আল্লাহ পাক তো অমুখাপেক্ষী, তার কিসের তোয়াক্কা যে লোক তাকে সিজদা করবেই করবে? নিঃসন্দেহে যদি সমস্ত সৃষ্টি জগতও তার দরবারে নত হয়ে থাকে, তবু তার সত্তার প্রতি কারো কোনো দয়া নয়। আমাদের তার অমুখাপেক্ষিতা এবং গোপন ব্যবস্থাপনাকে ভয় করা আর তার পাকড়াও থেকে আশ্রয় প্রার্থনা করা উচিত। দুনিয়ায় আর কতদিন মনের খুশিতে চলব? মনে রাখবেন, এক না একদিন সবাইকে মরতে হবেই, অন্ধকার কবরে নামতে হবেই, আর নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হবেই। মৃত্যু এমন এক দরজা যা দিয়ে প্রত্যেকটা প্রাণীকে প্রবেশ করতে হবে, এবং মৃত্যু এমন এক সুধা যা থেকে প্রতিটি মানুষকে পান করতেই হবে। প্রিয় ইসলামী ভাইরা, সেই সময় কিরূপ নিঃসঙ্গ হবে, যখন রূহ শরীর থেকে পৃথক হয়ে যাবে, তখন কিরূপ অসহায়ত্বের পরিস্থিতি হবে, যখন দামি পোশাক শরীর থেকে খুলে নেওয়া হবে, গোসলদাতারা গোসল দিচ্ছে, সতীর কাফন পরানো হচ্ছে, কিরূপ আফসোসের মুহূর্ত হবে যখন লাশ কাঁধে উঠানো হচ্ছে। হায় হায়, ওই দুনিয়া যাকে সাজানোর জন্য আজীবন ছোটাছুটি করেছিল, যার জন্য রাতের ঘুম বাদ দিয়েছিল, বিভিন্ন বিপদ উপেক্ষা করেছিল, হিংসুকদের বাধা বিপত্তির পরও প্রাণ বাজি রেখে সম্পদ উপার্জনে ব্যস্ত ছিল, সম্পদ বৃদ্ধিতে বিভোর ছিল, যেই বাড়ি শক্তভাবে নির্মাণ করেছিল, তাতে বিভিন্ন ধরনের আসবাবপত্র দ্বারা সাজিয়েছিল, সেসব কিছু ছেড়ে বিদায় নিতে হচ্ছে। হায়, দামি পোশাক হ্যাঙ্গারও ঝুলানো রয়ে যাবে, কার গ্যারেজে দাঁড়িয়ে থাকবে, খেলাধুলার সরঞ্জাম, বিলাসিতার আসবাব ও বিভিন্ন ধরনের মালামাল যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। ওই সময় মৃত ব্যক্তির অসহায়ত্ব শেষ সীমানায় পৌঁছে যাবে, যখন তাকে আলো ঝলমলে অস্থায়ী আনন্দের মুস্কি হাসা নশ্বর দুনিয়ার ক্ষণস্থায়ী ঘর থেকে বের করে অন্ধকার কবরে স্থানান্তরিত করার জন্য তার প্রিয় জনরা তাকে কাঁধে উঠিয়ে কবরস্থানের দিকে রওনা হবে। হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জানাজার সাথে কবরস্থানে গমন করলেন, সেখানে একটি কবরের পাশে বসে গভীর ভাবনায় মগ্ন হয়ে গেলেন। কেউ আরজ করল, হে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখানে কেন একা বসে আছেন? বললেন, এই মাত্র একটি কবর আমাকে ডেকে বলল, হে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে কেন জিজ্ঞাসা করেন না যে আমি আমার ভিতরে আগতদের সাথে কিরূপ আচরণ করি? আমি সেই কবরটিকে বললাম, আমাকে অবশ্যই বলো। সে বলতে লাগলো, যখন কেউ আমার ভিতরে আসে তখন আমি তার কাফন ছিঁড়ে শরীরকে টুকরো টুকরো করে দেই আর তার মাংস খেয়ে নিই। আপনি কি আমার নিকট এটা জিজ্ঞাসা করবেন না যে আমি তার জোড়াগুলোর সাথে কি করি? আমি বললাম, তাও বলো। তখন বলতে লাগলো, হাতে তালুকে কবজি থেকে, হাঁটুকে গোড়ালি থেকে, আর গোড়ালিকে পা থেকে আলাদা করে দিই। এতটুকু বলার পর হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন, যখন কিছুটা শান্ত হলেন তখন কিছুটা এরূপ শিক্ষণীয় মাদানী ফুল ছড়াতে লাগলেন, হে ইসলামী ভাইরা, এই দুনিয়ায় আমরা খুবই অল্প সময় অবস্থান করব। যারা এই দুনিয়ায় ক্ষমতাবান তারা আখিরাতে খুবই অপমানিত ও লাঞ্ছিত হবে। যারা এই দুনিয়ায় সম্পদশালী তারা আখিরাতে ফকির হবে, আর যুবক বৃদ্ধ হয়ে যাবে ও যারা জীবিত তারা মারা যাবে। দুনিয়ার তোমাদের দিকে আসা যেন তোমাদের ধোকায় ফেলে না দেয়, কেননা তোমরা জানো যে এটা খুব শীঘ্রই বিদায় হয়ে যায়। কোথায় গেল কোরআন তিলাওয়াতকারীরা? কোথায় গেল বাইতুল্লাহর হজ পালনকারীরা? কোথায় গেল রমজান মাসে রোজা পালনকারীরা? মাটি তাদের শরীরের কি অবস্থা করে দিয়েছে? কবরের পোকারা তাদের মাংসের কি পরিণতি করেছে? তাদের হাড় ও জোড়াগুলোর সাথে কিরূপ আচরণ করা হয়েছে? আল্লাহর শপথ, যে বেআমল ব্যক্তি দুনিয়ায় আরামদায়ক নরম নরম বিছানায় থাকতো, কিন্তু এখন নিজের পরিবার ও দেশকে ছেড়ে প্রশান্তির পর সংকীর্ণতায় রয়েছে, তাদের সন্তানেরা পথে পথে ঘুরছে, কেননা তাদের স্ত্রীরা আবারও বিয়ে করে ঘর সাজিয়ে নিয়েছে, তাদের আত্মীয়রা তাদের জায়গা জমি দখল করে নিয়েছে এবং পরিত্যক্ত সম্পত্তি পরস্পর বণ্টন করে নিয়েছে। আল্লাহর শপথ, এদের মাঝে কিছু সৌভাগ্যবানও রয়েছে যারা কবরে আনন্দে রয়েছে, আর কিছু এমন রয়েছে যারা কবরে আজাবে গ্রেফতার। আফসোস, শত কোটি আফসোস, হে নির্বোধ, যারা আজ মৃত্যুর সময় কখনো নিজের পিতার, কখনো নিজের সন্তানের, তো কখনো নিজ ভাইয়ের চোখ বন্ধ করে দিচ্ছে, তাদের মধ্যে কাউকে গোসল দিচ্ছে, কাউকে কাফন পরিয়ে দিচ্ছে, কারো লাশ কাঁধে উঠিয়ে নিচ্ছে, আবার কাউকে কবরের সংকীর্ণ ও অন্ধকার গর্তে দাফন করেছে। মনে রাখবে, কাল এসব কিছু তোমার উপরও হবে। হায়, আমি যদি জানতাম যে কোন গালটি কবরে সর্বপ্রথম পচবে। অতঃপর হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, আর এক সপ্তাহ পর এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহইয়াউল উলুমে উদ্ধৃত করেন, ওফাতের সময় হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই আয়াতে কারিমা জারি ছিল। কানজুল ঈমান থেকে অনুবাদ, এই আখিরাতের আবাস আমি তাদেরই জন্য নির্ধারণ করি যারা পৃথিবীতে অহংকার চায় না আর অশান্তি চায় না, এবং পরকালের উত্তম প্রতিদান খোদা ভীরুদেরই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিতকে অপদস্থ করে দেয়া হয়। হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন সম্প্রদায়ের সম্মানিত লোকেরা এরূপ অসৎ কাজকে বাধা দেয় না যা বাধা দেওয়ার ক্ষমতা রাখে, তবে আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করে দেন। কান কাটা বুধির হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি শুনল যে অমুক ব্যক্তি অসৎ কাজে অর্থাৎ গুনাহে লিপ্ত রয়েছে, অতঃপর ক্ষমতা থাকার পরও সে ওই গুনাহ সম্পাদনকারীকে বাধা দেয় না, তবে কিয়ামতের দিন সে কান কাটা বধির হবে। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণনাকৃত উভয় রেওয়ায়াত ভালোভাবে অনুধাবন করুন। গুনাহ সম্পাদনকারীকে ক্ষমতা থাকার পরও গুনাহ থেকে বিরত না করাদের জন্য লাঞ্ছনা এবং কিয়ামতে কান কাটা বধির অবস্থায় উঠানোর সতর্ক বার্তা রয়েছে। এই মাসআলাটি মনে গেঁথে নিন। যদি কেউ গুনাহ করছে আর প্রত্যক্ষদর্শীর প্রবল ধারণা যে আমি নিষেধ করলে বিরত থাকবে, তবে এমত অবস্থায় নিষেধ করা ওয়াজিব হয়ে যাবে। যদি নিষেধ না করে তবে গুনাহগার ও জাহান্নামের আযাবের অধিকারী হবে। মানুষ প্রায় প্রতিদিনই এরূপ অবস্থার সম্মুখীন হয়ে থাকে যে অনেকে অজ্ঞতার কারণে বা উদাসীনতার কারণে অহেতুক গুনাহ করছে। এখন যদি চিন্তা করা হয় তবে প্রায় এরূপ মানসিকতা তৈরি হয় যে অমুককে বুঝালে তবে মেনে নিবে, কিন্তু মানুষ অলসতা ও লজ্জা এবং মানবিকতার কারণে নিষেধ করা থেকে বিরত থাকে, আর এভাবে গুনাহগার ও জাহান্নামের আযাবের অধিকারী হয়ে যায়। আমার নিজস্ব অভিজ্ঞতা হলো যে নাজায়েজ আংটি পরিধানকারী, গলায় ধাতব অর্থাৎ মেটাল শিকল চেন পরিধানকারীকে যখন বোঝানো হয় তখন অধিকাংশরাই সাথে সাথে খুলে নেয়। অনেকে তো প্রবল উৎসাহে এসে সোনার চেন পর্যন্ত ছিঁড়ে ফেলে দিতে দেখেছি। ঠিক আছে, প্রত্যেকেই এমন করে না, আর প্রত্যেকেরই অপরের উপর এমন প্রভাবও পড়ে না, কিন্তু যে প্রভাবময় ব্যক্তিত্ব হয় তার জন্য এরূপ গুনাহ থেকে নিষেধ করা কঠিন নয়, এবং গুনাহ সম্পাদনকারীর মেনে নেয়ার প্রতি প্রবল ধারণা হওয়া অবস্থায় তো নিষেধ করা ওয়াজিব হয়ে যাবে। শাহজাদায়ে আলা হযরত তাজেদারে আহলে সুন্নত হুজুর মুফতি আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ধরনের ব্যাপারে খুবই সক্রিয় ছিলেন। অতএব মুফতি আজম কি ইস্তিকামাত ও কারামাত কিতাবের 146 পৃষ্ঠায় রাইসুল কলম হযরত আল্লামা আরশাদুল কাদেরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উদ্ধৃতি দিয়ে বর্ণিত রয়েছে, তার অর্থাৎ মুফতি আজম হিন্দের জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক দৃশ্য ছিল যখন তিনি কোনো মুসলমানকে ইসলামের শরীয়তের বিপরীত কোনো কাজ করতে দেখতেন। আমরুন বিল মারুফ ওয়া নাহিউন আনিল মুনকার, অর্থাৎ নেকির আদেশ দেয়া ও অসৎ কাজে নিষেধ করার ফরজ আদায় করার সময় তিনি ছোট বড় ধনী গরিব এবং রাজা প্রজা এদের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। তার দরবারের সাধারণ নিয়ম ছিল যে বড় থেকে বড় কোনো ধনী হোক বা উচ্চ থেকে উচ্চ পদস্থ কোনো অফিসার তার দরবারে উপস্থিত হওয়ার সময় যদি তাদের আঙ্গুলে স্বর্ণের আংটি থাকত তবে তিনি সাথে সাথে তা খুলিয়ে নিতেন আর নিতান্তই বিনম্র ও ভালোবাসা সহকারে তাদের জানিয়ে দিতেন যে শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী পুরুষের জন্য অনেক ক্ষেত্রে স্বর্ণ ব্যবহার করা হারাম। অতঃপর মন জয় করার জন্য মিষ্টি ভাষায় বলতেন, কিছু গুণা কয়েক মুহূর্তের বা এক দুই ঘন্টার জন্য হয়ে থাকে, কিন্তু স্বর্ণের আংটির গুণা এমন যে যতক্ষণ পরিধান করা অবস্থায় থাকবে লাগাতার গুণাই গুণা। আংটির ব্যাপারে বিস্তারিত আহকাম নেকি দাওয়াত নামক কিতাব থেকে দেখে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেনামাজি, গালমন্দকারী, গীবত ও চগলখড়ির অভ্যস্ত সিনেমা নাটকের দৃশ্য এবং বিভিন্ন ধরনের গুনাহের আবর্জনায় আচ্ছাদিতদের সাহচর্যে থাকা ও ক্ষমতা থাকার পরও তাদেরকে গুনাহে বাধা না দেয়া ব্যক্তিদেরকে ভয় করা উচিত। কেননা আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই পবিত্র সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আমার উম্মতের মধ্যে কিছু লোক তাদের কবর থেকে বানর ও শুকরের আকৃতিতে উঠবে আর এরা হবে সেসব লোক যারা গুনাহগারদের সাথে সম্পর্ক রাখত আর ক্ষমতা থাকার পরও তাদেরকে গুনাহ থেকে নিষেধ করেনি। অনুরূপভাবে চেহারা পাল্টে যাওয়া অর্থাৎ বিগড়ে যাওয়া সম্পর্কিত আরো একটি রেওয়ায়ত শ্রবণ করুন আর আতঙ্কিত হন। অতএব হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উম্মতের মধ্যে কিছু লোক কিয়ামতে বানর ও শুকরের আকৃতিতে উঠবে, কেননা তারা অবাধ্যদের সাথে মেলামেশা করত আর তাদেরকে গুনাহ থেকে বাধা দিত না, অথচ তারা তাদের বাধা দেওয়ার ক্ষমতা রাখত। এই রেওয়ায়ত উদ্ধৃত করার পর হযরত আল্লামা আব্দুল ওহাব শারানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি বলছি যখন অবাধ্যদের সাথে মেলামেশাকারীদের এই অবস্থা হয় যারা নিজেরা উদাসীন নয় এবং গুনাহে লিপ্তও নয়, তবে স্বয়ং সেসব লোকদের কি অবস্থা হবে যাদের অঙ্গ গুনাহ থেকে বিরত থাকে না। আমরা আল্লাহ পাকের নিকট তার দয়া প্রার্থনা করছি। প্রিয় ইসলামী ভাইরা এই দুটি বর্ণনা শ্রবণ করে কি আপনাদের কোনরূপ উদ্বেগ হয়নি? ভাবুন তো একবার, আজ যদি কারো চেহারায় ব্রণ বের হয়ে এলো বা কোনো দাগ দেখা গেল তবে সে ডাক্তারের কাছে চলে যাবে। অর্থাৎ মানুষ নিজের চেহারা রং রূপে সামান্য আর তাও অস্থায়ী ত্রুটিও সহ্য করতে পারে না। তো ভাবুন তো, গুনাহ সম্পাদনকারীকে দেখে এই ধারণা প্রবল হওয়ার পরও বোঝালে তবে মেনে নেবে, তবু তাকে সেই গুনাহ থেকে বাধা না দেওয়ার কারণে যদি কাল কিয়ামতে মাআযাল্লাহ আকৃতি বিকৃত হয়ে বানর ও শুকরের মতো হয়ে যায় তবে কি অবস্থা হবে? এটা তো গুনাহ থেকে বাধা না দেয়া ব্যক্তিদের সাহচর্যের অবস্থা, আর যে স্বয়ং গুনাহ করছে তার তো জানি না কি পরিণতি হবে। প্রিয় ইসলামী ভাইরা, জান্নাতুল ফেরদাউস অর্জন করতে আর অপরকেও এই পথে আনতে, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাতে এবং অপরকেও এর ভয় প্রদর্শন করতে নেকি দাওয়াতের দিনী কাজে সর্বদা লেগে থাকুন। প্রতিদিন পর্যবেক্ষণের মাধ্যমে নিজেও নেক আমলের পুস্তিকা পূরণ করুন এবং অপরকেও এর প্রতি উদ্বুদ্ধ করুন। নিজেও প্রতি মাসে কমপক্ষে 3 দিনের মাদানী কাফেলায় সফর করুন এবং অপরকেও এর দাওয়াত দিন। আপনাদের উৎসাহের জন্য একটি মাদানী বাহার উপস্থাপন করছি। হাফেজাবাদ পাঞ্জাবের এক ইসলামী ভাইয়ের বর্ণনার সারমর্ম হল, দাওয়াতে ইসলামের দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে আমি গুনাহের অতল গহরে নিমজ্জিত ছিলাম। সিনেমা নাটক দেখা, গান বাজনা শোনা এবং অশ্লীল বই পড়া আমার নিত্যদিনের কাজ ছিল। আমার মাথায় ঘুরে বেড়ানোর এমন ভূত চেপেছিল যে সারা রাত ঘরের বাইরে খারাপ বন্ধুদের সঙ্গে জীবনের অমূল্য মুহূর্তগুলো নষ্ট করছিলাম। আমি আমার এমন আচরণ দ্বারা পরিবারের উপর চাপ সৃষ্টি করে রেখেছিলাম। দাওয়াতে ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত আমার বড় ভাইজান প্রতি মুহূর্তে আমার সংশোধনের চেষ্টা করতেন, কিন্তু তার উপদেশমূলক কথাবার্তায় আমল করা তো দূর। আমি প্রথম থেকে তার কথা শোনার জন্য প্রস্তুতি হতাম না। ভাইজান ধারাবাহিকতার সাথে চেষ্টা করতে থাকেন। অবশেষে তার চেষ্টা সফলতার মুখ দেখল। একদিন হঠাৎ মনোযোগ তার মিষ্টি ভাষার প্রতি আকৃষ্ট হতে লাগলো। খোদা ভীতিতে নিমজ্জিত তার কথা শুনে প্রভাবিত হয়ে আমি কাঁদতে লাগলাম। আলহামদুলিল্লাহ, আমার চোখ থেকে অলসতার পর্দা সরে গেল, খোদা ভীতি আমার অন্তরে ভর করল। আমি সাথে সাথে আমার ভাইয়ের সামনে সকল গুনাহ থেকে সত্যিকার তওবা করলাম এবং ইসলামী জীবন গড়ার সংকল্প করে নিলাম। আল্লাহ পাকের রহমতে ভাইজানের সাথে দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমায় অংশগ্রহণের সৌভাগ্য হতে থাকে আর এর বরকতে আমার জীবনের অন্ধকার পথ আলোকিত হতে থাকে। ভাইজান সুন্নত প্রশিক্ষণের জন্য মাদানী কাফেলায় সফর করার মানসিকতা দিলেন। তখন তার এই আকাঙ্ক্ষাকে কার্যত রূপায়িত করে এই লেখাটি লেখার সময় আলহামদুলিল্লাহ একত্রে ২৬ মাসের মাদানী কাফেলার মুসাফির হিসাবে রয়েছি। এসব কিছু একজন দাওয়াতে ইসলামের মুবাল্লিগ অর্থাৎ আমার প্রিয় বড় ভাইজানের ধারাবাহিকভাবে করা একক প্রচেষ্টা সুফল, যা আমার মতো দিন থেকে কার্যত অনেক দূরত্বে অবস্থানকারী গুনাহগার মানুষ এখন নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টায় নিয়োজিত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো অবশেষে বড় ভাইয়ের বিরামহীন একক প্রচেষ্টা সুফল বয়ে আনলো এবং ছোট ভাই গুনাহের চোরাবালি থেকে বের হয়ে ২৬ মাসের মাদানী কাফেলার মুসাফির হয়ে গেল। প্রত্যেক ইসলামী ভাইয়ের উচিত তারা যেন ঘরে ও বাইরে সর্বত্র অপরকে নেক বানানোর জন্য অধিকারে একক প্রচেষ্টা করতে থাকে এবং সওয়াব অর্জন করতে থাকে। এই দিনই কাজটি কখনোই বাদ না দেয়। একক প্রচেষ্টা তো যেন স্বর্ণের খনি, যতই খনন করবে ততই স্বর্ণ বের হতে থাকবে। অর্থাৎ একক প্রচেষ্টা যতই বেশি হবে ততই সওয়াবও বেশি হবে। তো ব্যাস, সওয়াবের স্বর্ণ জড়ো করতে থাকুন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আল্লাহ পাক তোমাদের মাধ্যমে কোনো একজন ব্যক্তিকেও হেদায়াত দান করেন, তবে তা তোমার জন্য তোমার কাছে লাল উট থাকার চেয়ে উত্তম। যদি আপনার মাধ্যমে কেউ হেদায়ত পেয়ে যায় এবং দিনী পরিবেশে এসে যায়, তবে এর সওয়াব তো আরো বৃদ্ধি হলো। অর্থাৎ কেউ মাদানী কাফেলার মুসাফির হলো, এর সওয়াব আলাদা, এবং যদি কেউ নেক আমল এর আমলকারী হয়ে গেল, তবে তো আপনার জন্য সোনায় সোহাগা হয়ে গেল। ব্যাস, যতজনের সংশোধনের মাধ্যম আপনি হবেন ততই আপনার জন্য সওয়াব বৃদ্ধি পেতে থাকবে। ব্যাস, নেকি দাওয়াত দিতে থাকুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই নেকির পথ প্রদর্শনকারী নেকি সম্পাদনকারীর মতোই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালক, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে নিজে নেকি করে অপরকেও নেকি দাওয়াত প্রদানকারী এবং গুনাহ থেকে বেঁচে থেকে অপরকেও গুনাহ থেকে বিরতকারী বানাও। হে আল্লাহ পাক, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে বিনা হিসাবে প্রবেশাধিকার দান করো এবং সেখানে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব নসিব করো। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।